بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ورفعنا إياهم بالذكر الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো সাত চিজের উপরে বিশ্বাস এনেছো আমার রাসূলকে বিশ্বাস করেছো কিতাবকে বিশ্বাস করেছো ঈমান এনেছো মুসলমান বলে পরিচয় দাও আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে হাক্কা তুকাতিহি যেমনি ভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না এমন সময় যেন তোমার মৃত্যু না আসে যে সময়ে তুমি পূর্ণ মুসলমান হতে পারো নাই আল্লাহ প্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ঈমানদারগণ যে বললেন ঈমানদার কি মুসলমান না ঈমানদার কি হিন্দু কি ঈমানদার বলে ইহুদি কি ঈমানদার বলে খ্রিস্টান কি ঈমানদার বলে তাহলে তো আল্লাহ ইয়াহালাল কিতাব বলে ডাক দিতেন ইয়াহুদা নাসারা বলে ডাক দিতেন মুশরিকুন বলে ডাক দিতেন ঈমানদার বলে আবার বললেন ঈমানদার আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা ভয় করার মতো ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত বলেন মৃত্যু এমন সময় না হয় মৃত্যুবরণ করো না যখন তুমি মুসলমান না হইয়ে মৃত্যুবরণ করিও না এখানে তাফসীরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দেছে জন্য যে তুমি পূর্ণ মুসলমান হও এই আয়াতটা ইলমে তাসাউফের মুনজিয়াত অংশের একটি মাসালা খৌফ সম্পর্কীয় আল্লাহর ভয় অন্তরে তৈরি করা আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর এই তাকুয়া শব্দটা আরবিতে আরও একটি অর্থে ব্যবহৃত হয় ফিরে থাকা মানে আল্লাহকে ভয় করো হে ঈমানদারগণ অন্য অর্থ করল হে ঈমানদারগণ ফিরে থাকো কি থেকে ফিরে থাকবে আল্লাহর নিষেধ থেকে যে কাজগুলো করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করেছে সেই কাজগুলো থেকে ফিরে থেকে যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো করে আল্লাহকে ভয় করো কেমনভাবে ভয় করবে যেভাবে ওই কাজগুলো থেকে তোমাকে ফিরে থাকা উচিত আবার যেভাবে তোমার কাজগুলো আল্লাহর আদেশগুলো তোমার পালন করা উচিত আমাদের মধ্যে উদাহরণ দিলে নিজেরা ভালো বুঝবেন কোনো বাবা যদি ছেলেকে বলে বাবা তুমি এখন এখান থেকে যাও গিয়ে বাজারে যাও বাজারে গিয়ে তৈল ক্রয় করে আনো বা একটা বাজার আনতে বলো এখন একবার বলল ছেলে ওঠে না দ্বিতীয়বার বলছে ছেলে ওঠে না তৃতীয়বার বলছে এখন ছেলে উঠছে আর একদিকে হাঁটা শুরু করছে এখন ওই ছেলেকে কিছু দূর পরে এক মুরব্বীর সাথে দেখা বলতেছে বাবা তোমার আব্বারে কেমন ভয় করো কয় মারাত্মক ভয় করি আমার বাবাকে আমার বাবা এইমাত্র বলল বাজারে যাইতে আমি প্রথমবার বলতে শুনি নাই দ্বিতীয়বার বলতে শুনি নাই তৃতীয়বার আমি উঠছে আর একদিকে হাঁটা দিছি খুব ভয় করে ভয় করা হয়েছে না উল্টো হয়েছে উল্টো হয়েছে না এখন বাবাও যদি হয় রাগি করবে কি ছেলেরে সুস্থ রাখবে নাস্ত রাখবে ও বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে ভয় করার মতো প্রত্যেকটা রাষ্ট্রে প্রতিটা সরকার একটা সংবিধানের মধ্য থেকে চলে, একটা সংবিধান প্রণয়ন করে ওই অনুযায়ী চলে। সংবিধানের একটা অনুচ্ছেদ যদি কেউ অস্বীকার করে তাইলে রাষ্ট্র থেকে তার জন্য ফাঁসির মামলা হয়ে যায়। এই রাষ্ট্রে বাংলাদেশে যদি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধুর ছবিকে, মুজিবের ছবিকে কেউ যদি অবমাননা করে, সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এ হচ্ছে আইন রাষ্ট্রের। এখন দেখবেন মাদ্রাসা স্কুল আর কলেজ নাই, সবাই ছবি উঠিয়ে রাখছে, বলছে ছবি তো প্রদর্শন করতে হবেই, কেউ যদি অবমাননা করে তাইলে তার কি হবে? মৃত্যুদণ্ড হবে। ভয় করছে কি না? হাসি নাকি প্রত্যেক মাদ্রাসা স্কুলে এসে ঘুরতে আসে নাকি? প্রত্যেক স্কুল মাদ্রাসায় ঘরে, প্রত্যেক স্কুল মাদ্রাসায় কি তার অফিসার আসে নাকি? চিন্তা করে আসিয়া ভয় নাকি, দেখিয়া ভয় নাকি? ও ভাইয়েরা আমার, যদি এই দুনিয়ার একজন জালেম শাসকের জন্য আপনার ভয়ের কারণে আপনি একটি শেরেকি কাজ আপনার মাদ্রাসার উপরে উঠাইতে পারলেন, আপনার স্কুলের মধ্যে উঠাইতে পারলেন, শেরেকি বেদাতে আপনি ভরতে পারলেন, এই জন্য যে বছরে একদিন, পাঁচ বছরে, দশ বছরে হয়তো কোনো দিন এসে যদি দেখতে পায় আমার মাদ্রাসার মধ্যে শেখ মুজিবের ছবি নাই, ছবির সম্মান করা হয় নাই, তাইলে এই মাদ্রাসার নাম কাটা যাবে। ও বন্ধুরে আমার, যদি এই সরকারের ভয়ে আপনার মধ্যে তার ছবিটা নাম আপনি বাধ্যতামূলক করে নেন, যে আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টি সীমা থেকে মানুষের অন্তরের কথাটা পর্যন্ত দূরে থাকে না, মানুষের হৃদয়ের মধ্যে যা কল্পনা করে শুধু আল্লাহ রব্বুল আলামিন শুধু জানেই না, তার কল্পনা করার আগেই আল্লাহর কাছে সেই কথা পৌঁছে যায়। তাই আল্লাহকে কত ভয় করা উচিত? ও বন্ধুরা আমার, এই পৃথিবীর জেলে ফাঁসির কাষ্টে আসামি জড়িয়েছে, এই কয়েক বছর আগের ঘটনা, ইরানে এক লোককে ফাঁসির কাষ্টে চড়ানো হয়েছে, সময় মতো অনুযায়ী দেখলো যে তার ফাঁসি হয় নাই, ওই লোকটা বেঁচে গেছে। এই দুনিয়ার আদালতে এভাবে অনেক রেকর্ড আছে ইতিপূর্বে, যারা ফাঁসির আসামি জেল থেকে পালাইছে, জীবনে বেঁচে গিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আদালতে যে বাঁচবে তার বাঁচার কোনো সুযোগ নাই, তাকে চেনার কোনো সুযোগ নাই, তাকে জানার কোনো সুযোগ নাই। আল্লাহর জেলের প্রথম জেলটা হয়েছে কবর। কবরের দিকে তাকান, বলেন আজ পর্যন্ত দুনিয়ার যত বড় জেলে থাক, মানুষের সাথে দেখা করা যায়, কথা বলা যায়, অন্য কয়েদি আর এক কয়েদির সাথে কথা বলতে পারে, যে দারোগা পিটায় কত খুন পিটানোর পরে যখন দেখে যে তার মধ্যে বেউশ হয়ে গেছে, তারপর আর মারে না, সেখান থেকে চলে যায়, মাঝে মধ্যে দুই একজনের দয়া আসে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওখানে যে দারোগা পাঠাইছে তার কোনো দয়া নাই, তার চোখ নাই, তার কান নাই, কানেও শোনে না, চোখেও দেখে না। বলে চোখে নাকি দেখি আমি, কানে নাই শুনি, মারবি না আর কিছু আমি নাহি জানি। কবরে যেই দারোগা আছে, যেই ফেরেশতা নিয়োজিত আছে, সে শুধু মার দিতে জানে, মায়া দয়া আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে সৃষ্টি করে নাই, তাকে কান দেয় নাই, ওর চিৎকার শুনে তার মধ্যে দয়া এসে যাবে, তাকে চোখ দেয় নাই, ওই ওর মায়ের অবস্থা করুণ দশা দেখে তার মধ্যে দয়া আসতে পারে। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। জেলে যিনি প্রধান দায়িত্বে থাকেন তাকে বলা হয় জেলার। যদি এমন হয় জেলারের কাছে বিশটা লোক দিছে, কয়জন লোক? বিশ জন লোক অথবা চল্লিশ জন লোক দিছে, চল্লিশ জন লোক দিছে, এর মধ্যে বিশ জন দিছে খুব ভালো, বলছে যে পুলিশ বাহিনী কিন্তু দুইটা কাজেই ব্যবহৃত হয়, একটা হইলে সম্মান করে আর একটা হইলে অপমান করে। দেখবেন যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রিপরিষদের কেউ আসলে কীভাবে গার্ড অব অনার দিয়ে আনে, সম্মান করে না, দেখলে স্যালুট দেয় না, সম্মান করে। আবার আর এক দল কয়েদি ফাঁসির আসামি, এদেরকে কি সম্মান করে না? এদের শাস্তি দেয়, শাস্তি দেয়, রিমান্ড দেয়, মার দেয়, দুইটা কাজই পুলিশ বাহিনী করে। এখন পুলিশের হাতে উঠাই দেওয়া হলো এই বিশ জন লোক খুব সম্মানিত, আর এই বিশ জন লোক, এই দশটা লোক, এর মধ্যে চল্লিশ জন লোক দিলাম, এর মধ্যে দশটা লোক তোমার খুব খারাপ, অথবা বিশ জন লোক দিলাম, এর মধ্যে দশজন খুব খারাপ, এই দশটার ফাঁসি দিতে হবে, এটা আটকাই রাখো, খুব কঠিনভাবে শাস্তি দেবে, এজন্য কারোর সাথে কথাও বলতে না পারে, কারণ যাকে ফাঁসির আসামি তাকে সেলের মধ্যে রাখা হয়, অন্য কয়েদির মতো যে সবার সাথে কথা বলবে, ঘুরবে ফেলবে, এই সুযোগ তাকে দেওয়া হয় না। বলছে এই ফাঁসির আসামি একে আটকাই রাখো, আর এই দশজন খুব সম্মানিত, একে সম্মানে রাখবে। এখন ওই পুলিশ যদি এই কাজ করে যে দশজনকে বলা হয়েছে খুব সম্মানিত, এদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, তারা সেই দশজনকে নিয়ে ফাঁসির কাষ্টে তুলে মারিয়ে ফেলাইছে, আর যে দশজন দেয়া হয়েছে যে এদেরকে ফাঁসিতে দিতে হবে, এদের সাথে কারোর সাথে কথা বলতেও দেওয়া যাবে না, সবসময় এদেরকে কড়া নজরে রাখতে হবে, 10 দিনারে মুক্ত করে দিয়েছে, চাকরি থাকবে, চাকরি থাকবে, সরকার তাকে গোল্ড মেডেল স্বর্ণপদক দেবে না, স্বর্ণপদক দেবে, চাকরি তো যাবে, যাবি, কারণ সরকারের কাছে একটা ফাঁসির আজামের মূল্য অনেক, এমনকি এর বদলে ওর নিজেরও ফাঁসি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে 11 বার কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 11 বার কসম করে মানুষকে জানিয়ে দিয়েছেন। 11 বার কসমের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনফসু ওয়া মা সাম্মাহা, অন্তরের কসম এবং ওই অন্তর যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি মানুষের মধ্যে 2টা স্বভাব ঢেলে দিয়েছি, একটি হচ্ছে ফুজুরি আর একটি হচ্ছে তাকওয়া। দুরুসে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাইলেন, ফা আল্লাহামা ফুজুরা ওয়া তাকওয়াহা, মানুষ আমি তোমার অন্তরে 2টা জিনিস ঢালছি, একটা হচ্ছে ফুজুরি আর একটা হচ্ছে তাকওয়া, একটা হচ্ছে খারাপ অসৎ স্বভাব আর একটা হচ্ছে সৎ স্বভাব ভালো। কদ আফলাহা মান যাক্কাহা, যে ওই অসৎ স্বভাবগুলো অন্তর থেকে পরিষ্কার করে, অসৎ স্বভাবগুলো অন্তর থেকে দূরীভূত করে সৎ স্বভাবকে অর্জন করলো, অন্তরকে পরিষ্কার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললে সে আফলা, মুক্তিপ্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে গেল। কদ খাবা মান দাসাহা, ধ্বংসপ্রাপ্ত হলো ওই ব্যক্তি যে অসৎ স্বভাবগুলোকে লালন পালন করলো, সৎ স্বভাব অর্জন করতে পারলো না, সে অসৎ স্বভাবকে লালন পালন করে জাহান্নামী হয়ে গেল। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে 2 প্রকার স্বভাব ঢালছে, ঠিক যেমন পুলিশের ওই আপনার আসামি ফাঁসির আসামি ছেড়ে দিলে যেমন অপরাধী হবে, আপনিও ওই 10টার যদি 1টারেও ছেড়ে দেন তাইলে আল্লাহর কাছে কোনো নাজাতের আশা থাকবে না। এই অন্তরে অসৎ স্বভাবের মধ্যে প্রধান প্রধান গুরু হচ্ছে 10 জন, 10 প্রকার এর মহলিকাতের, প্রথম হচ্ছে কেবর, তারপরে হাসাদ, তারপরে বোগস, তারপর গজব, তারপর গিবাত, তারপর হেস, তারপর কেজবো, বখল, রিয়া, গুরুর এই 10 প্রকার 10টা অসৎ স্বভাব আছে। এই 10টা অন্তরকে মাসালাশিকে, চারধারার মাসালাশিকে অন্তর থেকে একে বাদ দিতে হবে, অন্তর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর 10টা সৎ স্বভাব আছে, এই 10টি সৎ স্বভাব আপনাকে চারধারার মাসালাশিকে অর্জন করতে হবে, তাইলে আল্লাহকে ভয় করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না এমন অবস্থায় যখন তুমি মৃত্যুবরণ করেছো অথচ তোমার কোনো পূর্ণ মুসলমান হইতে পারো নাই। সংবিধানের এই যে আপনারা টাকা দেখেন, একজন লোক যদি 1000 টাকার নোট জাল করে আর একজন লোক 2 টাকার নোট জাল করছে, দুইজনার আইনে দণ্ড সমান না ভিন্ন? টাকা কিন্তু 2 টাকা আর 1000 টাকা, কিন্তু দণ্ড কি সমান? আল্লাহর বিধান একটা যদি কেউ অস্বীকার করে, যে অস্বীকার করে তার সাথে যদি সে সঙ্গ দেয়, তার সাথে যদি সমর্থন করে, ঠিক যেমনিভাবে নমরুদ ফেরাউন আল্লাহর কাছে দোষী হয়েছে, যেমনিভাবে অপরাধী হয়েছে, তাকেও ঠিক তেমনিভাবে অপরাধী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি অপূর্ণভাবে থেকে কেউ মুক্তি পাইত, তাইলে সর্বপ্রথম মুক্তি পাইত ইবলিস। ইবলিস আল্লাহর একটা ফরজ বিধান ছাড়া সব বিধান মানছে। কেমন মানে মানছে? ইবলিস এক একটা সিজদা দিছে, এক একটা সিজদায় হাজার হাজার বছর অতিক্রম করছে। আপনি আমি কয়টা তাসবি পড়ছি, এক একটা রুকুতে কয় তাসবি পড়েছি, হাজার হাজার বছর অতিক্রম করেছে। আসমান জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সিজদা নাই, যেই জায়গায় বসে ইবলিসের ইবাদত, আল্লাহর জন্য ইবাদত নাই। আল্লাহ যতগুলা আদেশ করেছেন ইবলিস শুধু পালনই করে নাই, এমনভাবে পালন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আরশের কুরসির নিচে আর ইবলিসের জন্য একটা কুরসি বানাইছিলেন। তাকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এক একটা নামে চিনত। আমরা যে তার প্রসিদ্ধ নামটা আজাজিল নামে চিনি, ইবলিস হওয়ার আগে সেটা সপ্তম আসমানে তাকে চিনত। ফেরেস্তাদের মালা মোয়াল্লেমুল মালায়েকা, সমস্ত ফেরেস্তাদের তাকে শিক্ষক বানিয়ে দেওয়া হয়েছিল। কয়টা আদেশ আল্লাহর অমান্য করছিল, কয়টা ফরজ নষ্ট করছে? মাত্র একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদমকে সিজদা করো, আল্লাহর আদেশ হচ্ছে ফরজ, সে আদমকে সিজদা করলো না। ফাসাদাদুল্লাহ ইবলিস আবাওয়াস্তাকবার, তার মধ্যে অহংকার কেবর ভার করলো, অন্তরে অসৎ স্বভাব, ওয়াকান আমিনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললে এখন আর সে সম্মানিত নাই, সে কাফির হয়ে গেল, মরদুদ হয়ে গেল, শয়তান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিতাড়িত হইল। আবার আদম আলাইহিস সালামকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, তার ভালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, ফেরেশতারা তাকে সিজদা করেছে। সে আদম আলাইহিস সালাম আল্লাহর কয়টা নিষেধ রাখতে পারছিল না ইবলিসের উপর রচনায়? মাত্র একটা। তাকে বলা হয়েছিল যে তুমি এই জান্নাতের মধ্যে গরো ফেরো, খাও লাও, যা করো, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র ওই যে একটা গাছ, ওই গাছের কাছেও যাবা না, ওই গাছের খাবাও না, গাছের কাছেও যাবা না। ঘটনা বৃহৎ। যাই হোক, সংক্ষেপ কথা হচ্ছে, আপনারা অনেক সময় আলোচনায় শুনেছেন, সময় সংক্ষিপ্ত, যে ইবলিসের প্ররোচনায় পরে শেষ পর্যন্ত তিনি গন্ধম ফল খাইলেন, অতপর তাকে জান্নাত থেকে নামতে হয়েছে, তওবা করে আল্লাহর কাছে আবার তার সম্মান ফিরে পাইছেন। কিন্তু বোঝা যায় যে একটা ফরজ আল্লাহর আদেশ যদি অমান্য থাকিয়া যায় তাইলেও কোনো কাজ আসবে না, আর যদি একটা আল্লাহর নিষেধও অমান্য থাকিয়া যায় তাইলেও আর কোনো কাজে আসবে না। আল্লাহ বলছে লাইসাল বিররাল তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তুমি পূর্ব পশ্চিমে মুখ ফিরাও, নামাজ সোজা করো, এর মধ্যেই মনে করছো যে আমি মুক্তি পাইছি, না, এর মধ্যে মুক্তি না, আল্লাহর দিনকে পূর্ণভাবে মানতে হবে। তার মানে কি আমরা নামাজ সোজা ছেড়ে দেবো? না ভাই, আমরা যদি আল্লাহর দিনকে মানি অতিরিক্ত কোনো কাজ করতে হয় না। আপনি যদি জেনে মানেন তাইলে আপনার জন্য অতিরিক্ত কোনো কষ্ট করতে হবে না। আপনি জানেন পরিপূর্ণ দিনকে গোড়ার দিকে তিন ভাগ, আকাইদ তাসাউফ ফেকা এবার ফেকা দুই ভাগ, এবাদত মুআমালাত এবাদতে দশটি, এলে মাকাইদ তোহরাত নামাজ জাকাত রোজা হজ তেলাওয়াত কোরআন জিকির দোয়া, মুআমালাতে দশটি, খানাপিনা নিকাহ রোজগার হালাল হারাম দুস্তি সওবাত নির্জন বাস সফর পিতা মাতা সন্তানের হক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক পীর ও মুরিদের হক। এরপরে আপনার অন্তরে আল্লাহ দুই প্রকার সৎ স্বভাব অসৎ স্বভাব ঢেলেছেন, অন্তরে অসৎ স্বভাব দশটা মুহলিকাতের কেবর হাসাদ বকজো গজব গিবাত হেস কেজব বখুলিয়া গুরু, আবার অন্তরে সৎ স্বভাব দশটা দিয়েছেন, এই দশটা মুঞ্জিয়াত বলা হয় হাদিসের পরিভাষায়, তাওবা সবর শকুর তাওকুল ইখলাস খফ রাজা মোহাব্বত মোরাকাবা মহাসাবা, এই যে চল্লিশ প্রকার যদি আপনি শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারেন অথবা শিক্ষারত অবস্থায় ইন্তেকাল করেন, কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেছেন, মান হাফেজা আলা উম্মতি আরবাইন হাদিসান ফি আমরি দিনিহা বাসাহুল্লাহু ফকিহান ফি বাসাহুল্লাহু ফকিহান ইয়াউমাল কিয়ামা শাফিআ ওয়া শাহিদা, যে আমার এই দিনের চল্লিশটা উসুল মুখস্থ করবে, চল্লিশটা মাসালা মিরকাত শরীফ আছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে, যে চল্লিশটা আজ আরবাইনা হাদিসানা আরবাইনা মাসালাতান, চল্লিশটা হাদিস বলতে চল্লিশটা মাসালা বোঝানো হয়েছে, আমি যে চল্লিশটা মাসালার কথা বললাম ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ, এর উপরে তিনটা প্রসিদ্ধ তার কিতাব আছে, ইহিয়া উলুমুদ্দিন, কিমিয়া সাদাত এবং আরবাইনা ফি উসুলিদ্দিন, দিনের চল্লিশ উসুল। এই চল্লিশটা উসুল যদি আপনি শিক্ষা জীবনে নিয়াত করতে পারেন, আল্লাহ রাসূল সাক্ষী দেয় যে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ আলেম হিসাবে উঠাইবে। এমন যদি হয় আপনি জীবনে মাদ্রাসার বারান্দায় পাড়া দেন নাই, কিন্তু আপনি শিখেছেন এই চল্লিশটা মাসালাকে, আপনি শিখেছেন, এর শিখার নিয়াত করেছেন, এমন অবস্থায় আপনার মৃত্যু হয়েছে, হাদিস সাক্ষ্য দেয় যে আপনার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাবে অথবা নাইবে রাসূলের রূহ পাঠাবে, তারা এসে আপনাকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কোনো আযাব হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেম হিসাবে উঠাইবে, দুনিয়ার মানুষ সাক্ষ্য দেবে আল্লাহ এই ব্যক্তি তো জীবনে মাদ্রাসার বারান্দায় পড়া দেয় নাই, কীভাবে আলেম হলো? আল্লাহ রাসূল বলছে শাফিআ ওয়া শাহিদা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দেবো এই ব্যক্তি আলেম, এবং আমি সাফায়াত করে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আলেম হিসাবে বলবেন, আল্লাহ ডাক দেবে ইয়া মাশরাল উলামা, হে আলেম সম্প্রদায়, তোমাদেরকে আমি এই জন্য আলেম এলেম দান করি নাই যে তোমাদেরকে আমি জাহান্নামী করব, যাও যাও তোমাদের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম। অতএব আল্লাহকে এই বিধানগুলো মেনে যদি আল্লাহর এইগুলো পূর্ণ জীবনে বাস্তবায়নের চেষ্টায় রত হন তাহলে আল্লাহকে ভয় করা হবে, এই আয়াতের আদেশ পালন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক ইনায়াত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।